প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 25 এপ্রিল, 12 বৈশাখ এবং ফার্সি 5 উর্দি বেহেশত। রেডিও তাহানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন powerstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে এ দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করাই তার এ সফরের মূল উদ্দেশ্য। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, উপযুক্ত নিরাপদ ব্যবস্থা নিশ্চিত না করে এবং সরকারের নির্দেশনাবলী অমান্য করে যারাই বিস্ফোরক কেমিক্যাল গুদামজাত করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, সাতটি নয়া সাফল্য উন্মোচন করেছে ইরানি সেনাবাহিনী, মানবদেহে ইরানি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে প্রতিরোধ সংগ্রামীরা, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে বলে মমতার অভিযোগ। এবং আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে আমেরিকা স্বীকৃতি দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট আজ সাতটি নয়া সাফল্য উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ড্রোনের কিছু নতুন সরঞ্জাম, মাইক্রো টার্বোজেট ও বিশেষ ধরনের রাডার। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিমান উড্ডয়ন সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে। নয়া সাফল্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ও পদাতিক ইউনিটের প্রধান আমির হেদারি। ইরানি বিশেষজ্ঞরা আধুনিক এসব সরঞ্জাম তৈরি করেছেন। ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে নিয়মিত সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে। ইরান প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কোভ ইরানের মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে। আজ তেহরানের এরাম হোটেলে তিনজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। ইরানের কোভ ইরান বারেকাত ফার্মাসিউটিক্যাল গ্রুপ এই টিকা বাজারে আনার চেষ্টা করছে। তিন স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছেন ডাক্তার মিনু মুখরাজ, যিনি ইরানের জাতীয় করোনা ভাইরাস টাস্কফোর্সের একজন সদস্য। তৃতীয় ধাপের পরীক্ষায় 32,000-এর বেশি মানুষ টিকা নিতে আগ্রহ দেখিয়েছেন। মানবদেহে কোভ ইরান টিকার প্রথম ধাপের পরীক্ষা করা হয় গত 29 ডিসেম্বর। এর আগে বিভিন্ন প্রাণীর উপর এই টিকার সফল পরীক্ষা চালানো হয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গত 24 ঘন্টায় আরও 454 জন মারা গেছেন। 24 ঘন্টায় নতুন করে 19,165টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ওই দুই দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানগামী এবং ওই দুই দেশ থেকে ইরানগামী নির্ধারিত সকল বিমান চলাচল বন্ধ থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে। ওই অভিযানের মাধ্যমে তেহরানস্থ মার্কিন দূতাবাসে আটক কর্মীদের উদ্ধারের পরিকল্পনা করেছিল মার্কিন বাহিনী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করা হয়। আমেরিকার ব্যর্থ এই অভিযানের বার্ষিকী উপলক্ষে ইরানের প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি সংরক্ষণ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিবৃতি প্রকাশ করেছে। 1980 সালের 25 এপ্রিল মার্কিন বাহিনী ওই অভিযান চালায় এবং তা চরমভাবে ব্যর্থ হয়। তারা এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন ইগল ক্ল। রাতের আধারে চালানো ওই অভিযান ধুলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার, গানশিপ ও জঙ্গি বিমান ধ্বংস হয়। একই সঙ্গে নিহত হয় 8 মার্কিন সেনা। পরে এই অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী। অনেকেই মনে করেন তাবাস মরুভূমির ব্যর্থ অভিযানের কারণে 1980 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কার্টার পরাজিত হয়েছিল। তাবাস মরুভূমিতে মার্কিন অভিযান ব্যর্থ হওয়ার ঘটনাকে ইরানিরা তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত হিসেবে গণ্য করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য এই সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে কার্যকর প্রতিশ্রুতি নামে মহড়া অনুষ্ঠিত হয়। গাজার স্থল ও সমুদ্রভাগে প্রতিরোধ যোদ্ধারা নানা রকমের যুদ্ধ দৃশ্যের অবতারণা করে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় এ তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনে তৈরি কাসেপ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এ হামলা চালানো হল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও 100-এর উপরে উঠে যাচ্ছে। এরই মধ্যে মিলেছে নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের অস্তিত্ব। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা টানা 4 দিন দৈনিক মৃত্যু 100-এর উপরে থাকার পর গত কয়েকদিন করোনায় দৈনিক মৃত্যু 100-এর নিচে নেমে এসেছিল, কিন্তু আজ ফের মৃতের সংখ্যা 100-এর উপরে উঠে গেছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন 2,922 জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 11,053 জন আর আক্রান্ত হয়েছেন 7,45,322 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,922 জনের। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের নাইজেরিয়ান ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। দেশের দুটি বিভাগ থেকে মার্চ ও এপ্রিল মাসের সংগ্রহ করা নমুনার সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গতকাল শনিবার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটার ওয়েবসাইটে প্রকাশিত এক গবেষণায় বিষয়টি প্রকাশ পেয়েছে। করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশে এখন পর্যন্ত দুটি বিভাগে 8টি নমুনা পরীক্ষায় এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়ার তথ্য প্রকাশ হয়েছে। ঢাকার উত্তরা, আজিমপুর ও ক্যান্টনমেন্ট এলাকার পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণ মদত দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বহরমপুরে রবীন্দ্র সদন অডিটোরিয়ামে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন এক একজন বিজেপি নেতার জন্য 50টা করে CAPF বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্সের সদস্য দিয়েছে। ওরা গুন্ডা ও ক্রিমিনাল। আসানসোলে যারা ক্রিমিনাল, কলকাতায় যারা ক্রিমিনাল, সারা জেলায় যারা ক্রিমিনাল, তাদের সাথে 10-20 জন করে কেন্দ্রীয় পুলিশ দিয়ে দেওয়া হয়েছে। ওদের প্রোটেকশনের কাজ করছে তারা। দেশের যত কেন্দ্রীয় বাহিনী অমিত শাহ তুলে নিয়ে বিজেপির নেতা থেকে কর্মী সবাইকে দিয়ে দিয়েছে। তারা এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে। কোভিড বিধি মেনে নির্বাচন করতে বাধ্য হচ্ছি। প্রথমেই বলেছিলাম 8 দফা নির্বাচন করার দরকার নেই, কিন্তু নির্বাচন কমিশন তা শোনেনি। এদিকে ভারতে আজ একদিনে প্রাণঘাতী করোনা ভাইরাসে 2,767 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন 3,49,691 জন। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে 24 ঘন্টার মধ্যে 3,49,691 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,767 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এদিকে আজ রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিওতে মন কি বাত মা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, করোনা মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, সেজন্য সহজে হেরে গেলে চলবে না। কোভিডের প্রথম ধাক্কা সফলভাবে সামাল দিয়েছিল দেশ, জন্য দেশবাসীর আত্মবিশ্বাস বেড়েছিল, কিন্তু দ্বিতীয় ধাক্কা দেশকে কাঁপিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছি আমি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত দেশে 3,49,691 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,767 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত 1,69,60,172 জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন 1,92,311 জন। বর্তমানে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা বেড়ে 26,82,751 জনে পৌঁছেছে। গতকাল শনিবার ওই সংখ্যা ছিল 25,52,940।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা, আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিগুলো খালি করার কাজ শুরু হয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও নেটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার। তিনি আরও বলেছেন, কয়েকটি সামরিক ঘাঁটি খালি করার কাজ চলছে। এরই অংশ হিসেবে নানা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সরকার স্বীকৃতি দেওয়ার পর আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার বলেছে, অটোমান সেনারা প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে। জো বাইডেনই প্রথম কোন প্রেসিডেন্ট যিনি এই ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করলেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর বলেছে, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড সেটারফিল্ডকে তলব করা হয়েছে। তাকে তলব করে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী সাদাত ওনাল বলেছেন, বাইডেনের এই পদক্ষেপে দুই দেশের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা ঠিক করা কঠিন হবে। আমেরিকায় এশীয় বংশোদ্ভূত নাগরিকদের উপর হামলা ও ঘৃণাসূচক অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট একটি আইন পাশ করতে বাধ্য হয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সিনেটে 94 সদস্যের ভোটে একটি বিল পাশ হয় যাতে এশীয় বংশোদ্ভূতদেরকে সহিংসতার হাত থেকে রক্ষা করতে বলা হয়েছে। মার্কিন সিনেটে ডেমোক্রেট দলীয় নেতা চাক সুমের দাবি করেছেন, এ আইন পাশ হওয়ার মাধ্যমে সিনেট এ বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছে যে যেকোনো জাতি বা বর্ণের মানুষের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যের কোনো স্থান আমেরিকায় নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এশীয় বংশোদ্ভূতদের উপর হামলা বেড়ে চলেছে। সর্বশেষ গত 17 মার্চ নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ড এলাকায় ঘৃণাসূচক হামলার শিকার হন 21 বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত নারী নাফিয়া ইকরাম। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হুসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ থেকে ইরাক ও কাতার সফর শুরু করেছেন। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে এ দেশ দুটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করাই তার এই সফরের মূল উদ্দেশ্য। ইরাক ও কাতার সহ এই অঞ্চলের সব দেশের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক বজায় রাখা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম মূল লক্ষ্য। এ কারণে কুয়েতের সরকার যেদিন সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত অন্য আরব দেশগুলোর সঙ্গে কাতারের উত্তেজনা নিরসনের প্রচেষ্টার খবর দিয়েছিল, সেদিনই ইসলামী ইরান একে স্বাগত জানিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় বলেছিলেন, আরব দেশগুলোর মধ্যকার উত্তেজনা নিরসনের যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি বলেন, আঞ্চলিক যে কোনো সমস্যা নিরসনে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সংলাপ এবং সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠা করা ইরানের অন্যতম বড় নীতি। তাই আমরা আশা করি এ অঞ্চলের জাতিগুলোর আর্থরাজনৈতিক ক্ষেত্রে উন্নতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একে অপরকে সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে। এ অঞ্চলের জনগণের কল্যাণের স্বার্থে সব দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সংহতি গড়ে তোলা খুবই জরুরি। এ কারণে আঞ্চলিক যে কোনো উত্তেজনা নিরসন করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয়। শত্রুদের হুমকি ও কৌশলের বিষয়টি উপলব্ধি করেই ইরান বারবার এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচনার কথা বলে আসছে এবং এ ব্যাপারে যে কোনো উদ্যোগে তেহরান স্বাগত জানায়। এ কারণেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইরান সহ আরব দেশগুলোর মধ্যে হরমুজ শান্তি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং এদেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিতে বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্র এ অঞ্চলে উত্তেজনা ও সংকট সৃষ্টির মূল কারণ। তারা মনে করে মধ্যপ্রাচ্যের সংকট সৃষ্টি যুদ্ধ জিইয়ে রাখা এবং অস্ত্র বিক্রি করার মধ্যে তাদের স্বার্থ নিহিত রয়েছে। এ কারণে বৃহৎ শক্তিগুলো কখনোই চায় না এ অঞ্চলের দেশগুলোর মধ্যকার সংকটের অবসান ঘটুক। পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাতার ও ইরাক সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজধানী ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা 5 দাঁড়াল। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
রাজধানীর পুরনো ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ সফায়াত নামের একজনের মৃত্যু হয়েছে আজ সকালে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও 19 জন চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 3 জন। উল্লেখ্য, 2010 সালে ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে আগুনে প্রাণ এবং সম্পদ হানির পর গঠিত তদন্ত কমিটির বিশেষজ্ঞরা যে 17টি সুপারিশ পেশ করেছিল সেগুলোর প্রথমেই ছিল বিভিন্ন রাসায়নিক পদার্থের গুদাম এবং কারখানাগুলো সরিয়ে নেওয়া হবে। এরপর 2019 সালে চকবাজারে অনুরূপ অগ্নিকাণ্ডের পর বিষয়টি নিয়ে আবারও একবার সোচ্চার হন নাগরিক এবং পরিবেশবাদীরা। রাজধানীর বাইরে নিরাপদ এলাকায় আলাদাভাবে রাসায়নিক পল্লী স্থাপন এবং ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে অস্থায়ী গুদাম তৈরি করে পুরনো ঢাকা থেকে রাসায়নিক ব্যবসা সরিয়ে নেবার আলোচনা বছরের পর বছর ধরেই চলছে। সমাধান আলোর মুখ দেখেনি আজ পর্যন্ত। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন,
আমাদের যে প্রধান প্রধান সুপারিশ, এক নম্বর হলো এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনার জন্য তাই যারা তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তদের অনেকেই অনেক সাংঘাতিক রকম ভাবে অসুস্থ। আপনারা জানেন যে আইসিইউতে আছে এবং ট্রিটমেন্ট খুব কস্টলি। এখন আমাদের অন্যান্য দাবি গুণাবন্ধে যেটা আছে, যেখানে কেমিক্যাল গুদাম ফ্যাক্টরি হোক না কেন, এটার একটা নীতিমালা থাকা দরকার।
এদিকে পুরনো ঢাকার বাসিন্দাদের অভিযোগ, আর্মিনিটোলার আশেপাশে এমন আরো অনেক আবাসিক ভবনে অবৈধভাবে রাসায়নিক পদার্থের দোকান এবং গুদাম রয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য সরকারি সংস্থা এসবের বিরুদ্ধে কোনো অভিযান করে না, ফলে কিছুদিন পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অবিলম্বে পুরনো ঢাকা থেকে এসব রাসায়নিক পদার্থের গুদাম সরিয়ে নেবার দাবি জানান স্থানীয় বাসিন্দাগণ। এদিকে সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনার পর 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা, রমজান খোদা প্রেমের অনন্য উৎসব।
بالخير وثير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খোদা সচেতনতা বা তাকওয়া অর্জন রোজার প্রধান লক্ষ্য। তাই বিগত বেশ কয়েকদিনের আলোচনায় আমরা খোদা সচেতনতা অর্জনের উপায় নিয়ে পবিত্র কোরআনের আলোকে খোদা সচেতন ব্যক্তির নানা বৈশিষ্ট্য এবং মহান আল্লাহর নানা গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলেছি। আমরা জেনেছি তাকওয়া অর্জনের লক্ষ্যে মহান আল্লাহর নানা গুণের রঙে রঙিন হতে তার বিখ্যাত নামগুলো বা আসমাউল হোসনা সম্পর্কে ধারণা থাকাও জরুরি। আর তাই আমরা মহান আল্লাহর বিখ্যাত নাম আল আবকা ও আল আমিনের তাৎপর্য নিয়েও কিছু কথা বলেছি। মহান আল্লাহর আল আমিন নামের রঙে রঙিন হতে হলে আমাদেরকে তার বিধিবিধানগুলো মেনে চলার ব্যাপারে একনিষ্ঠ হতে হবে। যে কোনো ক্ষেত্রে নিজের পছন্দ বা খেয়াল খুশি মোতাবেক নয়, বরং মহান আল্লাহ যা হালাল ও হারাম করেছেন তার সীমানা নির্দ্বিধায় মেনে নিয়ে সেই মোতাবেক আচরণ করতে হবে। ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্ক সহ প্রতিটি ক্ষেত্রে মানুষকে বিশ্বস্ত বা আমিন করতে চায়।
মানুষ যখন হবে পরস্পরের প্রতি বিশ্বস্ত, তখনই তাদের পারস্পরিক সালাম হবে অর্থবহ। একে অপরকে সালাম দেওয়ার মানে হল তারা পরস্পরের জন্য সব ক্ষেত্রেই নিরাপদ ও বিশ্বস্ত। অথচ আমরা একে অপরকে সালাম দিয়েও অনেক সময় এই ভয়ে থাকি, ভীত থাকি এই যে এই ব্যক্তি আমার কোনো ক্ষতি করতে পারে এবং এখনই হয়তো আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে। অর্থাৎ আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বস্ত মনে করতে পারছি না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা হন, তখন তিনি তাঁর কাছে থাকা মানুষের আমানতগুলো ফেরত দিতে আমিরুল মোমিনিন হজরত আলীকে দায়িত্ব দেন। আমানত রক্ষার গুরুত্ব হজরত আলী খুব ভালোভাবে বুঝতেন বলেই তিনি তাঁকে এ দায়িত্ব দিয়েছিলেন। হজরত আলীর নাতি ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম বলেছেন, আমিরুল মোমিনিন হজরত আলীর হত্যাকারীও যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করব।
হজরত ইমাম রেজা আলাইহি সালাম আব্বাসীয় শাসক মামুনকে এক চিঠিতে লিখেছিলেন, ইমানের অর্ধেক হল আমানত যথাযথভাবে ফিরিয়ে দেয় এবং বাকি অর্ধেক হল পাপ বর্জন করা। আমাদের কাছে মহান আল্লাহর আমানত হল শরীয়ত ও ইসলাম। পরকালে এ ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে। আমাদের ধন সম্পদ ও যৌবন এবং জ্ঞান বুদ্ধি এসবও আমানত, তবে ইসলামের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর অর্পিত মহান আল্লাহর আমানতের ভার আরও অনেক কঠিন। যার পদমর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি। মহান আল্লাহ যাকে বেশি উপযুক্ত মনে করেন তাকেই নবী ও রাসুল করেন এবং ইমামত বা নেতৃত্ব দান করেন। কোনো শিশুর ওপর তো আমরা গাড়ি চালানোর দায়িত্ব দেই না, তাই আমরা কেন নবী বা ইমাম হলাম না এ নিয়ে যেন দুঃখ না করি। বরং এমন কঠিন দায়িত্ব যে আমাদেরকে দেয়া হয়নি সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা যেন নবী রাসুল ও ইমামদের অনুসারী হতে পারি সেই দোয়া করা উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত।
যারা ইমাম হুসাইন আল ইসলামের আহ্বানে অন্যায়ের বিরুদ্ধে ও ইয়াজিদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ইসলামকে রক্ষার কাজে ইমামের জিহাদে শরিক হয়নি, তারা মহান আল্লাহর দেয়া আমানত রক্ষা করেনি। তাই তারা ইমানের একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। নামাজ, রোজা, হজ, জাকাত এসবও যথাযথভাবে আদায় করাটা হচ্ছে আমানত রক্ষার অন্যান্য পরীক্ষার উত্তীর্ণ হওয়া। বর্তমান যুগে নবী রাসুলদের উত্তরসূরি বা ন্যায়পরায়ণ ইমামের প্রতিনিধির দায়িত্ব পালনকারী সত্যিকারের খোদাপ্রেমিক ও সংগ্রামী আলেমদের আহ্বানে জালিম শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়াটাও ইমানের এক বড় পরীক্ষা। এ লড়াই কখনো অর্থনৈতিক, কখনো সাংস্কৃতিক বা কখনো বুদ্ধিবৃত্তিক হতে পারে। সূরা আনফলের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসুলের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে শুনে।
আসুন আমরা পবিত্র এই রমজান মাসে ভেবে দেখি কিভাবে মহান আল্লাহ ও রাসুলের আমানত রক্ষা করা যায় এবং আমরা কোনোভাবে আল্লাহ ও রাসুলের খেয়ানত করে যাচ্ছি কিনা, মুসলমানদের ব্যাপারেও আমরা বিশ্বাসঘাতকতা করছি কিনা তাও গভীরভাবে ভেবে দেখতে হবে। বন্ধুর সঙ্গে, সহকর্মীর সঙ্গে, কর্মক্ষেত্রের দায়িত্বশীলের সঙ্গে, নিজ পরিবারের সঙ্গে, সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে আচার আচরণে আমানত রক্ষা করছি কিনা তাও ভেবে দেখা দরকার। বিশ্বের মুসলিম জাতিগুলোর ব্যাপারে, যেমন মিয়ানমারের, কাশ্মীরের, ইয়েমেনের, বাহরাইনের ও স্বদেশের মুসলমানদের ব্যাপারে এবং প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের ব্যাপারে আমরা কি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি, যারা রাষ্ট্রীয় বড় কর্মকর্তা বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তারা কি দেশ, সমাজ ও জনগণের আমানত রক্ষা করছেন? মহান আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্যকে বোঝার এবং সময় মতো সেসব দায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে প্রকৃত আমিন তথা বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুন। এবার শোনা যাক অর্থসহ ১২তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো, অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত করো, ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো, তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সব কিছু থেকে নিরাপদে রাখো, হে খোদা ভীরুদের রক্ষাকারী।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ২৫ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের খবরের শিরোনাম। সারাদেশে একসঙ্গে লকডাউন নয় যুগান্তর। মানব জমিনের শিরোনাম, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট মহাবিপদ, সীমান্ত বন্ধের পরামর্শ। মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে প্রথম আলো। দ্বিতীয় টেস্টেও খালেদা জিয়া করোনা পজিটিভ, ইত্তেফাক। টিকার সব পথ খোলা রাখতে চায় সরকার, নীতিমালার পরিবর্তন আসছে সমকাল। ঢাকাকে দিল্লির বার্তা, এদেশেই ভারতীয় টিকা উৎপাদনের প্রস্তাব, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মুর্শিদাবাদ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মোদীর সমালোচনা, আনন্দবাজার পত্রিকা। কোভিড আতঙ্কে উটকো ঝামেলা চায়না কমিশন, সপ্তম দফায় মোতায়েন ৭৯৬ কোম্পানি বাহিনী, সংবাদ প্রতিদিন। করোনার ভয়ে ১০ গুণ বিমান ভাড়া দিয়ে দুবাই পালাচ্ছেন ধনী ভারতীয়রা আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট মহাবিপদ, সীমান্ত বন্ধের পরামর্শ, এই শিরোনামের খবরে মানবজমিন লিখেছে, ভারতে চিহ্নিত করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতে যেভাবে পরিস্থিতির অবনতি হচ্ছে তা ক্রমে বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারত পরিস্থিতিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ এবং সীমান্তে কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে সীমান্ত বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে এমনিতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এর মধ্যে আরও একটি আঘাত এলে সেটা মহাবিপদ ডেকে আনবে, তখন বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আর প্রথম আলো লিখেছে, মে মাসের শুরুতে ২১ লাখ টিকা আসছে।
করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের উদ্যোগ, সারা দেশে একসঙ্গে
লকডাউন নয়, যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে আর কেন্দ্রীয়ভাবে সারাদেশে একসঙ্গে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হবে না। তবে কোনো অঞ্চল বা এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের ভিত্তিতে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট অঞ্চল বা এলাকায় লকডাউন দিতে পারবে। মানুষের জীবন জীবিকার স্বার্থে পর্যায়ক্রমে তা আরও শিথিল করা হবে। সরকারের উচ্চ পর্যায়ে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে।
করোনাকালে অর্থনীতি নিয়ে বেশ কয়েকটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুগান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ড টাকার ব্যবহার কমেছে। অপর এক খবরে লেখা হয়েছে, মহামারী করোনাকালে বাংলাদেশের প্রায় 78% নারী প্রধান পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে। এদের মধ্যে অনেকেই কাজ বা চাকরি হারিয়েছেন মহামারীতে। আর মানবজমিন এক সালমার সকরুণ কাহিনী তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, করোনা হাসপাতালে কাজ করতে গিয়ে গর্ভেই নষ্ট হয়েছে দুই সন্তান, 11 মাস বেতন বন্ধ, করোনা পজিটিভ হয়েও ছুটি পাইনি, শরীরে রক্ত শূন্যতা, তাই ধার দেনা করে ওষুধ কিনে খাই, অথচ 11 মাস ধরে বেতন পাই না, খেয়ে না খেয়ে আছি।
যুগান্তরের খবর, করোনার দ্বিতীয় ঢেউ উন্নয়নের 1,21,000 কোটি টাকা ব্যয়ে শঙ্কা দেখা দিয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, 2,50,000 কোটি টাকা ব্যাংকে উদ্বৃত্ত তারল্য। একের পর এক করোনার অভিঘাতে দেশের অর্থনীতি স্বাভাবিকের তুলনায় অনেকাংশে স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে লকডাউনে আরও 5,500 কোটি টাকা ফিরেছে শেয়ার বাজারে বলে জানিয়েছে ইত্তেফাক।
রাজনীতি এবং নির্বাচন সম্পর্কিত খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ও প্রভাবশালী সদস্য গ্রেগরি মিক্স বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার চায় বাংলাদেশ উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাক, কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে উন্নয়নের অভিযাত্রা বাধাগ্রস্ত হবে। যখন কংগ্রেসম্যান একথা বলছেন, তখন বাংলাদেশ দেশের আগামী নির্বাচন কোন পদ্ধতিতে কিসে হবে তা নিয়ে ইসি বলেছে, আগামী জাতীয় নির্বাচন 300 আসনেই ইভিএমে হবে।
পুরনো ঢাকায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবসা 2,000 প্রতিষ্ঠানে অবৈধ, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, পুরানো ঢাকায় কেমিক্যাল ও কেমিক্যাল সংশ্লিষ্ট প্রায় 2,000 ব্যবসা প্রতিষ্ঠানই অবৈধ। এগুলোর কোনো ট্রেড লাইসেন্স নেই। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করেনি সিটি কর্পোরেশন, পাশাপাশি ইস্যু করেনি নতুন কোনো লাইসেন্সও। এরপরও গত 10 বছরের বেশি সময় ধরে নির্বিঘ্নে অবৈধভাবে চলছে এসব ব্যবসা। ঝুঁকি নিয়ে পরিচালিত এ ব্যবসার কারণে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ড। এরই মধ্যে ঝরে গেছে 200+ প্রাণ, ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। শুক্রবার পুরান ঢাকার আরমানি টোলার অবৈধ কেমিক্যাল গোদামের অগ্নিকাণ্ডে ঝরে গেছে আরও 4 প্রাণ।
এবার কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। কোভিড আতঙ্কে উটকো ঝামেলা চায় না কমিশন, সপ্তম দফায় মোতায়েন 796 কোম্পানি বাহিনী। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, ক্রমশ বাড়তে থাকা কোভিড আতঙ্কের মধ্যে ভোটে কোনো বড়সড় ঝামেলা হলে তা হবে গোদের ওপর বিস্ফোরার মতো। সেকথা মাথায় রেখেই রাজ্যের সপ্তম দফা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রতি অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, মুর্শিদাবাদ থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ নিয়ে মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, চারদিকে অক্সিজেন নেই, এদিকে মোদি মন কা বাদ করে চলেছেন, ওনাদের মনের কথা কে শুনতে চায়। তিনি বললেন, শুধু বাংলা দখল করার লক্ষ্যে মোদি বাংলার ক্ষতি করলেন। সংবাদ প্রতিদিন আরও লিখেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির মন কি বাতকে খোঁচা দিয়ে বলেছেন, এখন জান কি বাত করা জরুরি।
করোনার ভয়ে দশগুণ বিমান ভাড়া দিয়েই দুবাই পালাচ্ছেন ধনী ভারতীয়রা, আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে। অতিমারির হাত থেকে রেহাই পেতে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে ভারতের ধনী সম্প্রদায়ের মধ্যে, আর তার জেরেই আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া, এমনকি ভর্তি সমস্ত প্রাইভেট জেটও। মুম্বাই থেকে দুবাইয়ের বিমান ভাড়া সাধারণ সময়ে 8-10,000 টাকা, এখন তা হয়েছে 80,000 টাকা। ভয়াবহ করোনা পরিস্থিতিতে ধনী ব্যক্তিরা আর কেউ দেশে থাকার ঝুঁকি নিতে চাইছেন না, পালাচ্ছেন সদল বলে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আসমাউল হুসনা।
আসমাউল হুসনা শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 27তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হুসনার আরেকটি গুরুত্বপূর্ণ নাম বাসির। এ শব্দের আভিধানিক অর্থ দৃষ্টিশক্তির অধিকারী বা দেখার কাজ সম্পন্নকারী, আর পারিভাষিক অর্থ হল যিনি ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারেন এবং এরই আলোকে নানা বিষয়ে সঠিক পদক্ষেপ নেন। একথাই বাসির শব্দের অর্থ দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টির অধিকারী। বাসির শব্দটি পবিত্র কোরআনে 40 বারেরও বেশি এসেছে, আর এই শব্দটি 10 বার এসেছে মহান আল্লাহর আরেকটি নাম সামি বা সামিউর পাশে। যেমন সূরা আসরার প্রথম আয়াতে বলা হয়েছে, নিশ্চয় মহান আল্লাহ শোনেন ও দেখেন। মহান আল্লাহ ছোট বড় এবং গোপন ও প্রকাশ্য সবই দেখেন। তিনি যে কেবলই গোপন ও প্রকাশ তৎপরতা দেখতে পান তা নয়, তিনি এমনকি আমাদের গোপন ইচ্ছা ও পরিকল্পনার কথাও জানেন। পারিভাষিক অর্থে বাসির হচ্ছেন এমন কেউ যিনি নিখুঁত জ্ঞানের অধিকারী এবং সত্য ও মিথ্যাকে পৃথক করার যথাযথ জ্ঞান ও ক্ষমতার অধিকারী। এ ধরনের যোগ্যতা কোরআনের জ্ঞান ও আল্লাহর জিকর, গভীর চিন্তা ভাবনা, ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা গ্রহণ, খোদাভীতি ও মহান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাসের মাধ্যমে অর্জন করা সম্ভব।
কখনো কখনো মানুষকেও বাসির বলা হয়, তবে আল্লাহর ক্ষেত্রে ও মানুষের ক্ষেত্রে বাসিরের মাত্রার পার্থক্য সীমাহীন। মহান আল্লাহ হচ্ছেন নিরঙ্কুশ বাসির বা দূরদৃষ্টির অধিকারী। আমরা যা কল্পনার মাধ্যমেও ভাবতে বা দেখতে পারি না, মহান আল্লাহ তাও দেখেন। আমিরুল মুমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর, যার এক অবস্থা অন্যটির শর্ত নয়, যাতে তিনি শেষ হবার পূর্বেই প্রথম হতে পারেন অথবা গুপ্ত হবার পূর্বেই সবপ্রকাশ হতে পারেন। তিনি ছাড়া যাকেই এক বা একাকী বলা হয় তাকেই ক্ষুদ্রতার জন্য তা বলা হয়, এবং তিনি ব্যতীত যে কোনো সম্মানিত ব্যক্তি নগণ্য, তিনি ব্যতীত যে কোনো ক্ষমতাবান ব্যক্তি দুর্বল, তিনি ছাড়া প্রত্যেক মনিবি দাসানুদাস, তিনি ব্যতীত প্রত্যেক জ্ঞানী জ্ঞানানুসন্ধানে, তিনি ছাড়া সকল শক্তিমানে কখনো শক্তিশালী ও কখনো অক্ষম, এবং তিনি ছাড়া সব নিয়ন্ত্রকই নিয়ন্ত্রিত, তিনি ব্যতীত সকল শ্রবণকারী বধির, কারণ হালকা স্বর সে শুনতে পায় না, আবার উচ্চস্বর তাকে বধির করে দেয় এবং দূরবর্তী স্বরও তার কাছে পৌঁছে না। তিনি ছাড়া সকল দৃষ্টিমান ব্যক্তি অন্ধ, কারণ সে গুপ্ত রং ও সূক্ষ্ম জিনিস দেখতে পায় না।
মহান আল্লাহ সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতের একাংশে নিজের বাসির হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন, যারা খোদা সচেতন বা খোদা ভীরু আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রসবন প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল, আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তাঁর বান্দাদের উপর দৃষ্টি রাখেন। দুনিয়াতে কাফির ও মুমিনদের নিয়ামত অভিন্ন, কিন্তু পরকালের নিয়ামত কেবল বিশ্বাসীদের জন্য নির্ধারিত। মহান আল্লাহ বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে এই যে পার্থক্যের নীতি গ্রহণ করেছেন তা অনেকের মতে মহান আল্লাহর বাসিরাত বা দূরদৃষ্টিরই প্রকাশ। আর এজন্যই ওই আয়াতে শেষাংশে বলা হয়েছে, আর আল্লাহ তাঁর বান্দাদের উপর দৃষ্টি বা সুদৃষ্টি রাখেন, মহান আল্লাহ বিশ্বাসী ও অবিশ্বাসী এ দুই গ্রুপকেই দেখেন এবং তিনি জানেন পরকালে এ দুই গ্রুপের শরীর ও প্রাণের কি কি চাহিদা রয়েছে, তিনি তাদের চাহিদা সবচেয়ে সুন্দরভাবে পূরণ করবেন।
মানুষ কোনো কিছু দেখার জন্য দুই চোখের উপর নির্ভরশীল। মানুষের দেখার ক্ষমতা তার চোখ ও সুস্থতার উপর নির্ভর করে। মহান আল্লাহ সূরা নাহলের 78 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কান চোখ ও অন্তর দিয়েছেন যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। অন্য কথায়, মানুষকে শ্রবণ শক্তির মতো দেখার শক্তিও দেওয়া হয়েছে যাতে মানুষ তার দায়িত্ব বুঝতে পারে ও ধর্মীয় দায়িত্বগুলো পালন করতে পারে। অবশ্য মানুষকে অন্তরের চোখ বলেও দুটি চোখ দেওয়া হয়েছে যাতে তার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক বিষয়গুলো অনুধাবন করে এবং বিশেষ করে মহান আল্লাহর নানা গুণ বা সৌন্দর্য উপলব্ধি করতে পারে। নিজেকে বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনের এই চোখ দেওয়া হয়নি।
মানুষ পবিত্র কোরআনের আলোকে এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের দিক নির্দেশনার আলোকে পথ চললে এমন এক পর্যায়ে পৌঁছে যে তখন সে আল্লাহ ছাড়া আর কিছুই দেখতে পায় না। মহান আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তার অন্তরের এই দুই চোখ বড় করে দেন, ফলে সে দুনিয়াতেই মহান আল্লাহর দেয়া ওয়াদাগুলো দেখতে পারে ও হৃদয়ের চোখ দিয়ে আল্লাহর ওয়াদাগুলোর প্রতি বিশ্বাসী হতে পারে।
একদিন এক যুবককে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিভাবে রাত কাটিয়েছো? সে জবাব দিল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনভাবে সকালে প্রবেশ করেছি যে নিশ্চিত বিশ্বাসের অধিকারী হয়েছে। যা আপনি মুখে বলেছেন ও আমি কান দিয়ে শুনেছি তা এখন চোখে দেখছি। রাসূল চাইলেন সে আরও কিছু বলুক। তিনি বললেন, তোমার ইয়াকিনের আলামত কি? সে বলল, আমার ইয়াকিনে দিনে আমাকে তৃষ্ণার্ত ও রাতে আমাকে জাকিয়ে রাখে, অর্থাৎ দিনে রোজা আর রাত্রিতে ইবাদত আমার ইয়াকিনের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরও কোনো আলামত আছে কি? সে বলল, যদিও এখন এই পৃথিবীতে আছি কিন্তু আখেরাতকে দেখছি ও সেখানকার শব্দ শুনছি, বেহেশতবাসীদের কণ্ঠ আর দোজখবাসীদের চিৎকার শুনতে পাই। যদি অনুমতি দেন তবে একে একে আপনার সাহাবীদের পরিচয় বলে দিই, কে বেহেশতি আর কে জাহান্নামী। রাসূল বললেন, নীরব হও, আর কোনো কথা বলো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীদের বললেন, আল্লাহ এই যুবকের হৃদয়কে ইমানের আলোয় উজ্জ্বল করেছেন।
হাদিসে কুদসিতে এসেছে, যখন আমার বান্দা আমার নফল ও মুস্তাহাবকে ভালোবাসতে থাকে তখন আমিও তাকে ভালোবাসতে থাকি, ফলে যখন সে দেখে আমি তার চোখ হয়ে যাই, যখন সে কথা বলে তখন আমি তার জিহ্বা হয়ে যাই। তাই হৃদয়ের চোখের জ্যোতি বাড়াতে চাইলে দুনিয়ার প্রেম কমিয়ে খোদার প্রেম বাড়াতে হবে। নফল নামাজ, ওয়াজিব নামাজের ঘাটতিগুলো ও নফল রোজা, ওয়াজিব রোজার ত্রুটি বিচ্যুতিগুলো পূরণ করে দেয়। মুস্তাহাব সাদাকা, জাকাত ও খোমসের ঘাটতিগুলো দূর করে দেয়। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। সাতটি নয়া সাফল্য উন্মোচন করেছে ইরানের সেনাবাহিনী। মানবদেহে ইরানি টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যু বাড়ছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে বলে মমতার অভিযোগ। এবং আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে আমেরিকা স্বীকৃতি দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 00982122053273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আমির হোসেন এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո